বাংলা অনুষ্ঠান
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রিপোর্ট ইন্ট্রো। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সহিংসতাহীন, অবাধ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেছেন।
ঢাকা থেকে জহুরুল ইসলামের জহুরুল আলমের রিপোর্ট।
সৌদি আরবে বুধবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছেন, গোরক্ষার নামে হিংসা বরদাস্ত করা যায় না।
এছাড়াও রয়েছে আমাদের বুধবারের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শগুফতা নাসরিন কুইন। আজ বুধবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আমেরিকানরা ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের ২৪২তম বার্ষিকী উদযাপন করছে। দেশের সর্বত্র লোকজন বনভোজন, প্যারেড এবং আতশবাজির প্রদর্শনী উপভোগ করছে। হোয়াইট হাউসে সামরিক পরিবারদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প বনভোজনের আয়োজন করেছেন। ৪ জুলাইয়ের উৎসবে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে থাকে ওয়াশিংটনে ন্যাশনাল আর্কাইভস ভবনের সিঁড়িতে স্বাধীনতার ঘোষণাপত্র পড়ে শোনানোর অনুষ্ঠান এবং জনগণের জন্য ভবনটির ভেতরে সংবিধান ও বিল অফ রাইটস প্রদর্শন করা হয়। এরপর শুরু হয় প্যারেড। হাজার হাজার মানুষ প্যারেড দেখতে সমবেত হয় ওয়াশিংটন ডিসিতে। কনস্টিটিউশন অ্যাভিনিউতে ন্যাশনাল আর্কাইভস ভবনের সামনে থেকে হোয়াইট হাউসের সামনে দিয়ে ওই প্যারেড চলবে জর্জ ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত। এরপর ক্যাপিটল ভবনের সামনে অনুষ্ঠিত কনসার্টে অংশ নেবেন বিচ বয়েজ ও ন্যাশনাল সিম্ফনি অর্কেস্ট্রা সহ অন্যান্য সব সঙ্গীত শিল্পী ও সঙ্গীত গোষ্ঠীরা। সবশেষে ঠিক সূর্যাস্তের পর অনুষ্ঠিত হবে আতশবাজির প্রদর্শনী। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সহিংসতাবিহীন, অবাধ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। বিস্তারিত প্রতিবেদনটি শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যুক্তরাষ্ট্রের স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাসে মঙ্গলবার রাতে এক সম্বর্ধনা অনুষ্ঠানে বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসটি নিছক ওই দেশের জন্মলাভের বার্ষিকী নয়, এটি সেই সত্যকেই স্মরণ করিয়ে দেয় যে একটি জনগোষ্ঠী চেষ্টা করলে তাদের নিজস্ব ভবিষ্যৎ গড়ে নিতে পারে। স্বশাসন, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য অবিচল সাধনার এক পরীক্ষা যে বিশ্বকে বদলে দিতে পারে, ৪ জুলাই তার প্রকৃষ্ট প্রমাণ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, আমাদের উভয় দেশের সংবিধানে এই ধারণা সন্নিবেশিত আছে যে সকল মানুষ জন্মগতভাবে সমান, তাদের চিন্তা, উদ্ভাবন আর নিজেদের প্রকাশ করার সুযোগ ও স্বাধীনতা দেওয়া হলে অপার সম্ভাবনার সৃষ্টি হতে পারে। রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন তার ভাষায়, বাংলাদেশে দায়িত্ব পালনের শেষ লগ্নে এসে বাংলাদেশ সরকার ও এদেশের জনগণকে সেই আহ্বানটি জানাতে চাই যা আমি বলতে চাই আমার নিজ দেশ ও সরকার এবং জনগণকেও, আর সেটি হচ্ছে আমাদের সমর্থন করতে হবে সহিংসতাহীন, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের, যা কিনা জনগণের ইচ্ছার প্রতিফলন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জিটিই কে যুক্তরাষ্ট্রে পুনরায় ব্যবসা করার অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর জিটিইর কার্য সম্পাদন প্রায় বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রে পুনরায় ব্যবসা করার জন্য যে শর্তাবলী দেওয়া হয়েছিল তার কিছু মেনে চলার কারণে বাণিজ্য মন্ত্রণালয় জিটিকে কাজ করার অনুমতি দেওয়া হয়। তবে তাদের ১০ কোটি ডলার জরিমানা দিতে হবে এবং এর সঙ্গে ৪০ কোটি ডলার দিতে হবে এই কারণে যদি তারা ভবিষ্যতে অন্য কোনো দণ্ডনীয় কিছু করে তার জন্য। প্রায় ২ সপ্তাহ ধরে থাইল্যান্ডের পানিভর্তি একটি গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দলটিকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে। থাই ডুবুরি দল নিরাপদে বের করে আনার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন একটি ভিডিওতে দেখা যায় ডুবুরিদের দেওয়া অ্যালুমিনিয়াম ফয়েলের কম্বল ছেলেরা গায়ে জড়িয়ে রেখেছে এবং থাই রীতি অনুসারে হাত জোর করে অভিবাদন জানিয়েছে। তারা সুস্থ আছে। ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ জন কিশোর তাদের ফুটবল কোচ সহ সোমবার উত্তর চ্যাংরাই প্রদেশের থাম লুয়াং গুহায় আটকে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কিশোরদের গুহা থেকে বের করে আনার জন্য ডাইভিং প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হতে পারে, তবে সমস্যা হতে পারে যারা সাঁতার জানে না তাদের নিয়ে। সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহরুল আলমের রিপোর্ট।
খবরে বলা হয়েছে, সৌদি বন্দরনগরী জেদ্দায় সংঘটিত ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন বাংলাদেশি, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। খবরে জানা গেছে, ১৬ জন বাংলাদেশি যাত্রী একটি মিনিবাসে করে তাদের গন্তব্যে যাওয়ার পথে বাসটির চাকা বিস্ফোরিত হয়ে ছিটকে পড়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এর ফলে ঘটনাস্থলে ৬ জন যাত্রী প্রাণ হারান। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত এবং আহত বাংলাদেশিদের নাম জানা যায়নি। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
তৈরি পোশাকের উপর নির্ভর বাংলাদেশের রপ্তানি আয় ২০১৭-১৮ অর্থবছরে তার আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে, তবে গোড়াতে যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল এই আয় তার চেয়ে কম, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের তরফে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ৩৭৫০ কোটি আমেরিকান ডলার, কিন্তু প্রকৃত আয় হয়েছে ৩৬৬৭ কোটি ডলার। তথ্য মোতাবেক এর মধ্যে সিংহভাগ আয় এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে, যার পরিমাণ ৩০৬১ কোটি ডলার। কর্মকর্তাদের দেয়া তথ্য মতে ২০১৬-১৭ অর্থবছরে ৩৪৬৫ কোটি ডলারের রপ্তানি আয়ের তুলনায় ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৫.৮১%। গত অর্থবছরে হিমায়িত মাছ ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়লেও কমেছে প্লাস্টিক ও চামড়া খাতের রপ্তানি আয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের বিভিন্ন জায়গায় গোরক্ষার নামে হিংসাত্মক ঘটনা সম্পর্কে কড়া মন্তব্য করেছে সেদেশের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছেন, গোরক্ষার নামে হিংসা বরদাস্ত করা যায় না। তিনি বলেন, এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে হবে রাজ্যগুলোতে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
এ ধরনের হিংসার ঘটনা রুখতে নির্দেশিকা প্রণয়নের আর্জি জানিয়ে দায়ের করা এক আর্জিতে সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকার এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে, এটা একটা আইন শৃঙ্খলার সমস্যা এবং প্রত্যেকটি রাজ্য সরকারের এক্ষেত্রে দায়িত্ব রয়েছে। সুপ্রিম কোর্টে শুনানি চলাকালে বেঞ্চের পর্যবেক্ষণ, এ ধরনের হিংসার ঘটনায় একাধিক লোক জড়িত থাকে, এটা একটা অপরাধ। অতিরিক্ত সলিসিটর জেনারেল পি এস নরসিমা বলেছেন, কেন্দ্র এ ব্যাপারে সজাগ এবং এর মোকাবিলা করতে সচেষ্ট। তিনি বলেছেন, এক্ষেত্রে মূল উদ্বেগের বিষয় হল আইন শৃঙ্খলা বজায় রাখা। বেঞ্চ বলেছে, আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না, এ ধরনের ঘটনা প্রতিরোধ করার দায়িত্ব দেশের সব রাজ্যগুলির। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ও ভোটদাতাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে ভর্সনা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এ সম্পর্কে বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদনে।
কিছুদিন আগে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল, তাতে এক তৃতীয়াংশেরও বেশি আসনে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই ব্যাপারে বিচার চেয়ে দুই বিরোধী দল বিজেপি ও সিপিএম সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের আইনজীবী জানান, পঞ্চায়েতে তিনটি স্তরের মোট ৫৮,৬৯২টি আসনের মধ্যে ২০,১৫৯টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হয়নি। শুনে প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, আমি স্তম্ভিত, কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা না হতেই পারে, কিন্তু হাজার হাজার আসনে এই একই ব্যাপার হলে বুঝতে হবে গণতন্ত্রের বিচ্যুতি হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী ৬ অগস্ট এই মামলার রায় ঘোষণা করা হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পোল্যান্ডের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মালগোরজাটা গেসফোর্ড নতুন আইন উপেক্ষা করে বুধবার দফতরে উপস্থিত হন। ওই নতুন আইন অনুসারে তিনি অবসর নিতে বাধ্য। ওয়ারসাতে সুপ্রিম কোর্ট ভবনের বাইরে সমবেত প্রতিবাদকারীদের ধন্যবাদ জানান গেসফোর্ড। তিনি বলেন, আইনের শাসন সুরক্ষার জন্য তিনি কাজে গেছেন। গত মাসে পবিত্র ঈদের সময় আফগানিস্তানে যে সংক্ষিপ্ত অস্ত্রবিরতি হয়, সে সময় শান্তি আলোচনা চালানোর যে প্রচেষ্টা শুরু হয়, যুক্তরাষ্ট্র তার সুযোগ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এএফপি সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর প্রধান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস কাবুলে সাংবাদিকদের বলেন যে রাজনৈতিক সমাধান অর্জনের লক্ষ্যে পুনরায় চেষ্টা চালানোর জন্য সবার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশ্ব সংবাদ শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজে। পাহাড়ি বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এক নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেড়েছে স্বাস্থ্য এবং নিরাপত্তা ঝুঁকি, এই দুর্যোগ নিয়েই বিস্তারিত প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের চট্টগ্রাম সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
অতিবৃষ্টির কারণে বুধবার সকালে কক্সবাজার বিমানবন্দরে দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি নির্ধারিত সময়ে। যাত্রীবাহী নব এয়ার এবং বাংলাদেশ বিমানের ফ্লাইট দুটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। দুই ঘণ্টা পর বৃষ্টি কমলে সকাল 11:30টার দিকে বিমান দুটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সুযোগ পায়। স্থানীয় আবহাওয়া অফিস বুধবার দুপুর 12:00 পর্যন্ত 24 ঘণ্টায় 204 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। মাথার উপর কেবল এক টুকরো পলিথিন, মাটিতে বিছানো চট কাপড়ের মাদুর, রোহিঙ্গা ক্যাম্পের এরকম ঘরগুলোতে বৃষ্টি হলেই পানি প্রবেশ করে, দমকা বাতাস উড়িয়ে নিয়ে যায় ছাউনি, মায়ের খুলে ভিজে নবজাতক, বৃষ্টির পানি আর কাদায় একাকার সর্বত্র। অধিকাংশ ঘর পাহাড় কেটে তৈরি হওয়ায় মেঝেতে কাদামাটির মাখামাখি, বসা তো দূরের কথা, দাঁড়ানো কষ্টসাধ্য। আবার পাহাড়ি ঢালুতে তৈরি অনেক ঘর ডুবে গেছে পানিতে, তার উপর ঠান্ডাজনিত অসুস্থতা এবং নানা অনিশ্চয়তায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বৃষ্টিতে যেন এক করুণ অবস্থা। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক রোহিঙ্গা মহিলা এভাবেই তুলে ধরেছিলেন বৃষ্টিতে তাদের দুর্দশার চিত্র।
বৃষ্টি হলেই ঘরের ভিতরে পানি, এখন আমরা কিছুই করতে পারতেছি না, বাচ্চাদেরকে নিয়ে কুলে করে দাঁড়িয়ে রাখতে হচ্ছে, বাচ্চাদেরকে নিচে রাখার মতো সুযোগ নাই, রান্নাও করতে পারতেছি না, আগুনও জ্বালাতে পারতেছি না,
সাহায্য সংস্থার ত্রাণকর্মীরা হাঁটু পানি ডিঙ্গিয়ে ক্যাম্পে ঢুকছেন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। অনেক জায়গায় রোহিঙ্গারা হাঁটু পানিতে দাঁড়িয়ে ত্রাণের জন্য অপেক্ষা করছেন। বর্ষার প্রস্তুতিটা প্রশাসন নিয়েছিল বেশ আগেভাগেই। বর্ষা মৌসুম শুরুর আগেই অর্ধলক্ষাধিক রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছিল যারা ঝুঁকিপূর্ণ এলাকার অধিবাসী। ইতিমধ্যে 35,000 রোহিঙ্গাকে এসব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নতুন বর্ধিত ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষায় সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
ইতিমধ্যে 35,000 মতো লোককে যারা খুব বিপদসংকুল এলাকায় বসবাস করে আসছিলেন তাদেরকে আমরা সরিয়ে নিয়েছি নিরাপদ স্থানে, নতুন সম্প্রসারিত জায়গাগুলিতে। একই সাথে আমরা যে ও বাকিদের, বাকি যারা আছেন পুরনো স্থানে রয়ে গেছেন, তাদের ঘরবাড়ি ঘরদরগুলি আরো শক্ত করে বাঁধার জন্য তাদেরকে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। নালা খাল বিল এগুলি পরিষ্কার করা হয়েছে যাতে পানি জমে গিয়ে দুর্ভোগের সৃষ্টি না করতে পারে, বন্যার সৃষ্টি না হয়। আমরা একই সাথে যে নরম যে জায়গাগুলি আছে সেগুলিতে নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি, ল্যান্ড টেরাসিং করা হয়েছে, ভূমি ধাপ ধাপ করে যাতে বিপর্যয়ের সম্মুখীন না হয় সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে, স্যান্ড বেগিং করা হয়েছে বিপুল প্রচুর স্থানে যাতে মাটি শক্ত করে মাটিকে সেগুলো প্রোটেকশন দেয়। এবং একই সাথে আমরা যে পাহাড়ের উপরে আবাসিক স্থলগুলিতে যে সমস্ত নালা নর্দমা আছে সেগুলি যাতে
রোহিঙ্গা সংকটে গঠিত ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ ISCG জানিয়েছে, গত 2 মাসে বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের অন্তত 6,500 পরিবারের প্রায় 30,000 রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে। বসতবাড়ি ভেঙে মারা গেছে এক রোহিঙ্গা শিশু, নানাভাবে আহত হয়েছে অর্ধশত, স্থানচ্যুত হয়েছে প্রায় 3,000 রোহিঙ্গা। এদের মধ্যে ভূমিদশে ক্ষতিগ্রস্ত প্রায় 1,500 পরিবার, জড়ো হাওয়ায় 4,500 পরিবার আর বন্যায় ও ঘর পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 700+ রোহিঙ্গা পরিবার। সেবাকর্মীরা জানিয়েছেন, বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ কিংবা সেবা নিয়ে পৌঁছানোটাই বড় চ্যালেঞ্জ। রাস্তাগুলো কাদায় একাকার হয়ে যায়। এসময় সবচেয়ে বড় দুর্ভোগে পড়েন শিশু ও অসুস্থ রোহিঙ্গারা। বৃষ্টিতে পানিবাহিত রোগ যাতে না ছড়ায় সেজন্য পদক্ষেপ গ্রহণের কথা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়তে পারে সেগুলোর ব্যাপারে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। যাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তারা যাতে সেখানে তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা, খাদ্য দ্রব্য, তাদের চিকিৎসা সহায়তা, পানি, স্যানিটেশনের ব্যবস্থা ইত্যাদি সব একই সাথে করা হচ্ছে যাতে তারা কোনো ধরনের কষ্টের মধ্যে না পড়ে।
বর্ষা মৌসুমে বিশেষ নজর না থাকলে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন সাহায্যকর্মীরা। মোয়াজ্জেম হোসাইন, ভয়েস অব আমেরিকা, কুতুপালং শরণার্থী ক্যাম্প, কক্সবাজার।
এবার শুনবেন সম্পাদকীয়। আজকের সম্পাদকীয়র বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস।
যুক্তরাষ্ট্রে আজ উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। 1776 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে যুক্তরাষ্ট্র পৃথক হবার স্বাধীনতার ঘোষণায় 13টি ব্রিটিশ কলোনি স্বাক্ষর করবার স্মরণে দিনটি পালিত হয়। এই পৃথক হবার বহু জটিল কারণ ছিল। ঘোষণার প্রধান লেখক থমাস জেফারসন সেগুলোকে বলেছেন অত্যাচার এবং দখলদারিত্বের একটি দীর্ঘ ট্রেন। তবে তার সবই বিগলিত হয়েছে কিছু নীরব শর্তের কাছে। বহু বছর ধরে চলে ব্রিটিশ সরকারের সেই নির্যাতন যা উপনিবেশবাসীরা বুঝতে পারে। উদাহরণস্বরূপ ব্রিটিশ আইন, যাতে অ্যালেগনি পর্বতের পশ্চিমে বসতি স্থাপন নিষিদ্ধ করা হয়েছিল, আর তারা তার প্রতি বিরক্ত হতে থাকে। বিরক্ত হয় কর আরোপের ওপর, যা দিয়ে মূলত ব্রিটিশদের বছরের পর বছর চলমান যুদ্ধের খরচ চালাতে চালাতে খালি হয়ে যাওয়া রাজকোষ পূরণ করা হতো। সবচেয়ে বড় কথা, তারা ক্রোধান্বিত হয় এই কারণে যে লন্ডনে শত শত আইন পাশ করা হয় তাদের মতামতের মূল্যায়ন না করে। বৈপ্লবিক সেই যুদ্ধের সূচনা হয় প্রতিনিধিত্ব ব্যতিরেকে কর আরোপ স্বেচ্ছাচার এই স্লোগানকে সামনে রেখে, যাতে উঠে আসে উপনিবেশবাসীদের দুঃখ কষ্টের কথা। স্বাধীনতার ঘোষণায় থমাস জেফারসন প্রস্তাব করেন জনগণের কর্তৃত্বে এমন একটি স্বাধীন যুক্তরাষ্ট্র হবে যা ইউরোপিয়ান দেশের মতোই স্বতন্ত্র হবে, মিত্রতার সম্পর্ক গড়ে উঠবে বিদেশি রাষ্ট্রসমূহের সঙ্গে এবং মুক্তভাবে বাণিজ্যে অংশগ্রহণ করতে পারবে। এবং তারপর জেফারসন আরও এক ধাপ এগিয়ে ঘোষণা দেন সকল মানুষ সৃষ্টি হয়েছে সমান অধিকার নিয়ে, এবং সেই কারণে তারা জীবন, মুক্তি এবং সুখ সমৃদ্ধির মতো অনেক অখণ্ড অধিকার ভোগ করেন। থমাস জেফারসন উল্লেখ করেন সরকারের দায়িত্ব হচ্ছে সেই সব অধিকার নিশ্চিত করা, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সরকার ক্ষমতায়িত হয় জনগণের সম্মতির দ্বারা। তা ছিল উপনিবেশবাসীদের প্রতিনিধিত্ববিহীন কর আরোপ বিষয়ক ক্রোধের কারণে তাদের উদ্দেশ্যে তৈরি এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। আজ আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের দিনটি উদযাপন করছি। দিনটি বৈপ্লবিক যুদ্ধের সূচনা হিসেবে উল্লেখযোগ্য যে যুদ্ধ চলেছিল 7 বছর এবং শেষ হয়েছিল যুক্তরাষ্ট্র নামের এই দেশটির জন্মের মধ্যে দিয়ে, এবং গোড়াপত্তন ঘটেছিল স্বাধীনতার নতুন যুগের প্রতিশ্রুতির। থমাস জেফারসনের মতে মানুষের সমান অধিকার এবং প্রতিটি মানুষের সুখ নিশ্চিত হবার বিষয় স্বীকার করাই হবে সরকারের একমাত্র আইনগত লক্ষ্য।
হ্যালো,
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, এবং আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সঞ্জনা। সঞ্জনা যথার্থই বলেছেন যে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু আলোচনা বলবো নাকি আমরা কথা বলবো, আজকে আসলে আলাপন বলা ভালো। আজকের হ্যালো ওয়াশিংটন মোটামুটি আলাপন বিভঙ্গে আমরা চালাবো, এবং বিষয়বস্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্মদিন, স্বাধীনতা দিবস, জুলাই মাসের 4 তারিখ, 4th of July। হ্যাপি 4th of July সবাইকে। এ নিয়েই আমাদের আজকের টকশোর আলোচনা। আজ এই অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে আজকের আলোচনার অতিথি বক্তা হিসেবে উইসকনসিন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক রোজ বুশ প্রফেসর ডক্টর জিল্লুর রহমান খান। যোগ দিচ্ছেন নতুন নতুন না নতুন আর একটা লাইনে বাহরাইন থেকে ফ্রিল্যান্স সাংবাদিক, সংবাদ ভাষ্যকার, অর্থনীতিবিদ ডক্টর ওমর ফারুক। এই দুই অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের উপর তার দায়িত্ব বর্তাবে না। প্রথমেই দুই অতিথি বক্তার প্রারম্ভিক বক্তব্য শুনে নিতে চাই আমরা বিষয়টি সম্পর্কে। প্রফেসর, প্রথমেই যাচ্ছি ফ্লোরিডায়, প্রফেসর জিল্লুর রহমান খান, আপনার প্রারম্ভিক মন্তব্য বক্তব্য।
আমার বক্তব্য হচ্ছে যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স জেফারসন যে দিলেন,
থমাস জেফারসন, জি
থমাস জেফারসন, পেইন আর হচ্ছে মনরো, এরা তিনজন হচ্ছে মেইন অথর অফ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এবং জেফারসন প্রেসিডেন্ট ইলেক্টেড হলেন 1800-এ,
জি।
তো এর আগে জেফারসন কিন্তু ফ্রান্সে গিয়েছিলেন, বুঝতে পেরেছেন?
জি জি,
হ্যাঁ, ফ্রান্সে গেছিলেন। এবং জেফারসনের একটা জিনিস অনেকেই হয়তো আপনারা বুঝতে পারবেন না, জেফারসন ডেমোক্রেসির ব্যাপারে উনি চিন্তা করেছেন, ডেমোক্রেসিয়ান, এই যে হেরোডোটাস যে গ্রিক ফিলসফার, উনি এটা প্রথম ইউজ করেছিলেন এই 6th century BC-তে, বুঝতে পেরেছেন? তো হেরোডোটাস ডেমোক্রেসিয়ান, তার মানে হচ্ছে ডেমোস হচ্ছে মানুষ, আর গ্রিকরা মানুষ বলতে ওই মানে যারা ইয়েতে স্লেভসরা নট ইনক্লুডেড আর মানুষ, মেয়েরা ওয়ার ইজ নট ইনক্লুডেড মানুষ, ইটস এ সিটিজেন অফ গ্রিক। এখন ডেমোক্রেসিয়ান তারা ওই ইয়ে করবেন, তারা রুল করবেন, এই যে তারা রুল করবেন যাদের সম্পদ আছে, যাদের আপনার অনেক রকম অপরচুনিটিস আছে, এই সমস্ত লোক তারা রুল করবেন। এইটা জেফারসন কিন্তু এই ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ যে উনি দেখেছেন যে ইউরোপীয় যে দেশগুলো ডেমোক্রেসির নামে তারা কিছু সামান্য লোক রুল করছে, বুঝলেন? এই ব্যাপার হচ্ছে। এবং পরে আমরা দেখেছি হিটলার মুসোলিনি, আপনারা সবাই জানেন, এরা কিন্তু ইলেক্টেড হয়েছিলেন দুজনেই, ডেমোক্রেসি থ্রুলি ইলেক্টেড হয়ে তারা পাওয়ারটা গ্র্যাব করেছেন। এবং এটা আমেরিকার একটা বিরাট একটা সৌভাগ্য যে এই যে আপনার 1787-88 যে কনস্টিটিউশনটা হলো, এই যে ওয়ারটা শেষ হলো 1981-82-86-87, অনেক ঝামেলা হয়েছিল আমেরিকায়, বুঝতে পেরেছেন? তো ও যখন এই কনস্টিটিউশন হলো, এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা তারা ঢুকিয়ে দিল, যার ফলে হচ্ছে আপনি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হলো আপনি হিটলার মুসোলিনি কোনোদিন হতে পারবেন না, বুঝতে পেরেছেন? চেকস অ্যান্ড ব্যালেন্স, তার মানে হচ্ছে যে প্রেসিডেন্ট হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, কিন্তু সে এক্সিকিউটিভ পাওয়ার সে তার সব ব্যাপারে ইয়ে করতে হলে আপনার সাপোর্টটা দরকার হবে কংগ্রেসের, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সেনেট আর জুডিশিয়ারি, এইগুলো সমস্ত তিনটা ব্যালেন্স ছাড়া এগিয়ে আপনার যেতে পারবে না, বুঝতে পারছেন? হিটলার কোনোদিন হতে পারবে না আমেরিকান প্রেসিডেন্ট, মুসোলিনি কোনোদিন হতে পারবে না। এই জিনিসটা কিন্তু জেফারসন কিন্তু চিন্তা করেছিলেন, এবং জেফারসনের জন্যই আজকে যে আমরা চেকস অ্যান্ড ব্যালেন্সটা দেখছি আমেরিকায়, এইটা জেফারসন একটা বিরাট একটা কন্ট্রিবিউশন বলতে পারেন আপনি এই ব্যাপার।
জি, আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আবার প্রফেসর জিল্লুর রহমান খানের কাছে আসব। উনি যে তার প্রারম্ভিক বক্তব্যে যে মূল্যবোধের কথা বললেন, যে জাতীয় চেতনার উন্মেষের কথা বললেন, আমাদের দূরদর্শনে, আমাদের চিন্তায় চেতনায়, এ দেশের মন মানসে যে মূল্যবোধ গ্রথিত হয়ে রয়েছে, প্রথিত হয়ে রয়েছে, যে মূল্যবোধের ভিত্তিতে এ দেশ গড়ে উঠেছে, সেই সময় থেকে যখন কিনা মে ফ্লাওয়ার একটা নৌযানে করে অভিযাত্রীর দল এই ভূখণ্ডে এসে হাজির হয়েছিল, এবং তারপরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি বর্ণ গোষ্ঠীর সম্প্রদায়ের মানুষজন এদেশে এসেছে, মেল্টিং পট সংস্কৃতির উন্মেষ হয়েছে, সেটা নিয়েই আমরা আলোচনা করব। তো প্রারম্ভিক মন্তব্যের জন্য এখন যাচ্ছি আমরা বাহরাইনে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি কোনো বিশ্লেষণ দেন ডক্টর ওমর ফারুক।
অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ দেবার আগে যে বিষয়টা সম্ভবত একটু দৃষ্টি আকর্ষণ দরকার, সেটা হচ্ছে যে মানব সভ্যতার বিকাশের ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময়ে, বিশেষ করে আধুনিক পর্যায়ে, যে সমস্ত রাজনৈতিক পরিবর্তন এবং কাঠামোর বহিঃপ্রকাশ দেখে এসেছি, সেক্ষেত্রে এই আমেরিকা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং পরবর্তীতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তার যাত্রা, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক ছিল এবং এর থেকে অনেক কিছু শেখার আছে যেটা আমাদের বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে এর আগে পর্যন্ত যে সমস্ত দেশগুলো ছিল, বিশেষ করে ইউরোপের যে সমস্ত ঔপনিবেশিক শক্তিগুলো ছিল, এটা মোটামুটি সবগুলোই রয়্যালিস্ট ছিল। এখানে অ্যারিস্টোক্রেসিরা এখানে ভূমিকা পালন করতো, যেটার অবশ্যই অর্থনৈতিক দিকও রয়েছে। কিন্তু এই যে মেলটিং পটের কথা বলা হলো, আমেরিকার পুরো এক্সপেরিমেন্টটাই আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে নতুন ভবিষ্যতের সম্ভাবনা নিরূপণ করার জন্য, হাসিল করার জন্য তারা এখানে এসেছে এবং এখানে তাদের বসতি গড়েছে, তাদের জীবন নতুন করে গড়েছে। সেখানে তাদের এই যে অভিযাত্রা, সেখানে তারা নতুন একটা পর্যায়ে স্বাধীনতা চাইলো এবং সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে তারা যে ভিশনটা দেখালো, সেই ভিশনে তারা রয়্যালিস্ট না হয়ে, তারা অ্যারিস্টোক্রেটিক না হয়ে, তারা সাধারণভাবে মানুষের যে আশা এবং তাদের যে অধিকার আছে এটার যাতে সুরক্ষা হয় এবং তার বহিঃপ্রকাশ হয়, এমন একটা সিস্টেম তারা ডেভেলপ করার জন্য এই 1776 সালে তারা তাদের যাত্রা শুরু করে। এটা অবশ্যই অর্থনৈতিক দিক ছিল এই দিক থেকে যে অতীতের যে সমস্ত ঔপনিবেশিক শক্তিগুলো ছিল সেখানে বিশেষ একটা গোষ্ঠী বেশিরভাগ বেনিফিট গুলো পেত। এই আমেরিকার যে সূত্রপাত যখন স্বাধীনতার, তখন থেকে এটা আশা করা হয়েছিল যে এটা সাধারণ মানুষও এ থেকে বেনিফিট পাবে এবং এটা একটা গণমুখী একটা ব্যবস্থা হবে, সেটাই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। এখানে 1776 সাল থেকে শুরু করে একদিকে যেমন বেশ কিছু পজিটিভ সাইডেও ডেভেলপমেন্ট হয়েছে, আবার অন্য বেশ কিছু দিকও আছে যেটা আসলে অরিজিনাল যে ভিশন ছিল সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা এখনো সেগুলো আলোচনার সুযোগ আছে। আশা করছি যে বাকি যে প্রোগ্রামটা আছে সেখানে এই বিষয়গুলোতে কিছু আলোকপাত করা সম্ভব হবে।
অবশ্যই, আমরা জানি যে আজকে আমাদের সম্পাদকীয়তে এই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের যে মূল্যবোধের ভিত্তিতে এ দেশ প্রতিষ্ঠা হয়েছিল, যে মূল্যবোধের ভিত্তিতে এ দেশ সামনের পানে এগিয়ে চলেছে এই 3 শতাব্দীরও বেশি সময়কাল ধরে, যে মূল্যবোধকে ধারণ করে এই দেশ, যে মূল্যবোধকে বাহন করে এই দেশ, যার সব কিছুই বিশ্লেষণ, পর্যালোচনা, সমালোচনা এই মূল্যবোধের ভিত্তিতে হয়ে এসেছে দীর্ঘদিন যাবৎ, সামনেও হবে, যে মূল্যবোধের প্রতিষ্ঠা অনেক বিশ্লেষকের দৃষ্টিতে এভাবে হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যে ইউরোপের সমৃদ্ধি অগ্রগতিতে অগ্রণীর ভূমিকা নিয়েছিল মার্শাল প্ল্যানের মধ্যে দিয়ে, যার মধ্যে দিয়ে মুক্ত বিশ্বের নেতৃত্বের অবস্থানে যুক্তরাষ্ট্র স্বীকৃতি পেয়েছিল, তার ভিত্তিতেই এ দেশ এগিয়ে চলেছে এবং এর ওপরই আজকে আমাদের সম্পাদকীয় ছিল। এর ওপরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশে মার্শা বার্নিকাট বক্তব্য দিয়েছেন। তো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রফেসর জিল্লুর রহমান খান, আপনি কি বলবেন যে এই যে মুক্ত বিশ্বের যে অগ্রণীর অবস্থানে, নেতৃত্বের অবস্থানে যুক্তরাষ্ট্র এলো, কখন কিভাবে, একটু ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করবেন?
ঐতিহাসিক তো ব্যাপার হচ্ছে আপনার এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার।
জি,
ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তো যুক্তরাষ্ট্র এই ব্যাপারে যেতে চাননি। এই অ্যাক্সিডেন্টালি যুক্তরাষ্ট্রের একটা জাহাজ ডুবিয়ে দিল এই আপনার জার্মান, বুঝতে পারছেন, এই তখন ঢুকে বললেন এবং এখানে তার ক্ষতি হলো, কত হাজার মানুষ মারা গেল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, বুঝতে পারছেন।
জি জি,
এবং এখানে ফার্স্ট ওয়ার্ল্ড পরের থেকেই এই সবাই বুঝতে পারলো যে এটা একটা সাংঘাতিক একটা দেশ, এটা বিরাট দেশ, এটা সাধারণ দেশ নয়। এটা এই ফার্স্ট ওয়ার্ল্ড থেকে এবং এই ফার্স্ট ওয়ার্ল্ড থেকে এই যে আপনার ইউনাইটেড নেশনস আপনারা দেখছেন, লিগ অফ নেশনসটা ফর্ম হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, এবং যুক্তরাষ্ট্র ছাড়া ইউনাইটেড নেশনস হতো না। আর এগুলো যে এই যে মানুষের যে উপকারের জন্য যে যে সমস্ত অর্গানাইজেশনগুলো আপনি দেখছেন, বেশিরভাগই কিন্তু ওই যে আপনার এই যে লিগ অফ নেশন, যে এই জিনিসটা একটা সাপোর্ট দিয়ে গেল এই আমেরিকা, এটা একটা বিরাট ব্যাপার। এবং আমেরিকার যে বিচার যে একটা বিধান, এইটা আমেরিকা ধরে রাখার চেষ্টা করেছে, বিচার যার যেটা মানে আপনার ক্ষমতা, সে ক্ষমতাকে আপনারা স্বীকার করে নেন, যে যেটা দরকার সে দরকারটা আপনি পূরণ করুন। যে মানুষের একটা এখানে আমেরিকায় আসতে চাচ্ছে, এই আপনার দেশে থাকতে পারছে না, অনেক কারণেই অনেক অনেক দেশে থাকতে পারছে না, তাদের আপনি স্বীকার করে নেন। দেখেন আমি আমেরিকায় এসেছি, আপনার শ্রোতারা তাদের জন্মের আগে বোধ হয়, বহু শ্রোতার জন্মের আগে 1964 আমেরিকা আমি ফুল ব্রাইট স্কলার এসেছি। এখে আমার এই এয়ারপোর্টে আমার রং দেখে বলল যে তোমার দেখি পাসপোর্ট দেখি ইয়ে দেখি, সেই পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্ট দেখে বলে না এটা তো কি ধর ফুল ব্রাইট, যখন আমি দেখালাম ডকুমেন্ট বলি ও ইউ আর এ ফুল ব্রাইট স্কলার, দ্যাট মেক্স, তার মানে হচ্ছে আমি যদি ওই ফুল ব্রাইট স্কলারশিপ না পেতাম আমাকে ওই নিউ ইয়র্কে ঢুকতে দিত না, বুঝতে পারছেন ঘটনা। আর আমাকে কতবার যে এই যে আমি যখন পড়ি, যখন গ্রাজুয়েট স্কুলে পড়ছি, আমি মাস্টার্স করছি, পিএইচডি করছি, সেই সময় আমাকে অনেকে চ্যালেঞ্জ করেছে যে কোথায় ওয়েল, তখন আমার ফুল ব্রাইট যারা ইয়েতে স্টেট ডিপার্টমেন্ট আমাকে একটা ডকুমেন্ট দিয়েছিল যে তোমার কোনো ঝামেলা হলে ডকুমেন্টটা দেখাবে, তুমি এমনি লোক না, তুমি হচ্ছে ইনভাইটেড বাই ইউনাইটেড স্টেটস, ইউ আর এ ফুল ব্রাইট স্কলার। তো এই ডকুমেন্টের জন্য আমি অনেকবার আমি বেঁচে গেছি, আমরা অনেক উন্নতি করেছি, বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারছে না, সেই সবাই বলছে এখন অনেক ঝামেলা হচ্ছে। আরে আপনার 1954 আপনার কত লোককে মানে বার করে দেওয়া হলো, হাজার হাজার লোককে আমেরিকা বার করে দিল, বুঝতে পারছেন, এইগুলো অনেকে ভুলে গেছে। তো এটা এখন আপনি যতই ট্রাম্পকে যতই ক্রিটিসাইজ করুন না কেন, ওই তুলনায় অনেকটা এগিয়ে গেছে। এবং ট্রাম্পের বউ তার যে কম্প্যাশন দেখাচ্ছে, সে বর্ডারে গিয়ে সে দেখছে বাচ্চারা যাতে মাদের সঙ্গে থাকতে পারে, এইটাও ট্রাম্পের বউ দেখছে, এবং ট্রাম্পও তার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা কিছুটা একটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করছে, বুঝলেন। এগুলো কোনোদিন হতো না যদি জেফারসনের ওই চেকস অ্যান্ড ব্যালেন্সটা জেফারসন না করে যেতে পারতেন।
জি, আপনি এই যে ফুল ব্রাইট স্কলারশিপের কথা বললেন, আপনি এই যে গায়ের রঙের কথা বললেন, বিভিন্ন বিশেষ কোনো একটি ঘটনার প্রেক্ষিতে কথাটার যৌক্তিকতা হয়তো আছে, কিন্তু সামগ্রিকভাবে এই যে আমরা মেল্টিং পট সংস্কৃতির কথা বলি, পৃথিবীর আর কোনো দেশে এই রকম সর্বধর্ম বর্ণ সম্প্রদায় গোষ্ঠীর মানুষের একত্রে সমাবেশ দেখা যায় না। আমরা জানি যে নিউ ইয়র্কে যে হারবার অঞ্চলে যে স্ট্যাচু অফ লিবার্টি এই যুক্তরাষ্ট্রের মূল্যবোধের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে সগর্বে, তার বক্তব্যে বলা হচ্ছে যে ক্লান্ত পরিশ্রান্ত তোমরা যারা আসছো আমি তোমাদেরকে আশ্রয় দেব। এই দেশ যুগে যুগে মানুষকে সেই আশ্রয় দিয়েছে, এবং এই যে মূল্যবোধ, যে মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছে সেই মুক্ত বিশ্বের যে চেতনা, এটা একটু বিশ্লেষণ করবেন ডক্টর ওমর ফারুক, কেন মুক্ত বিশ্ব বলা হয় এবং যুক্তরাষ্ট্রকে মুক্ত বিশ্বের নেতাই বা কেন বলা হয়?
এই জিনিসটা আসলে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে যে ওই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং কনস্টিটিউশনে সংবিধানে যে মূল্যবোধ গুলো সেখানে বিধৃত হয়েছে সেগুলোর উপর একটু আলোকপাত,
মানে 1776 সালে 4 জুলাই,
যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, এই কথাটার মধ্যে একটা কিন্তু বিরাট সত্যি রয়েছে যে এটাকে যদি আসলেই ধারণ করা হয় তাহলে এই মূল্যবোধটা যে কোনো একটা সমাজকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে একটা বাতিঘরের মতো নির্দেশনা দিতে পারে। এখানে বুঝতে হবে যে যেই সিস্টেমটা ওই ফাউন্ডিং ফাদার্সরা দেখতে চেয়েছিলেন এটার এমন একটা গতিশীলতা আছে যে এর মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকবে মানুষের মাঝে, সোসাইটিতে অনেক ধরনের প্রতিবন্ধকতার সংঘাত থাকবে, কিন্তু এই যে চেকস অ্যান্ড ব্যালেন্স রয়েছে এটার মাধ্যমে তারা এই বিষয়গুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করতে পারবে এবং সামনের দিকে এগোতে পারবে। দু একটা দৃষ্টান্ত দেয়া যায় যে ওই দূরদর্শন থাকা সত্ত্বেও আমরা দেখেছি যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল হলেও আসলে অনেক প্রায় এক শতাব্দী না দুই শতাব্দীর মতোই প্রায় সেখানে স্লেভদের কোনো ভোটিং রাইট ছিল না, তারপরে প্রায় দেড় শতাব্দীর মতো সেখানে নারীদের ভোটাধিকার ছিল না, কিন্তু ধীরে ধীরে এই যে গতিশীলতা ছিল সিস্টেমের তার কারণে সেই সমস্যাগুলো উত্তীর্ণ হয়ে সোসাইটিটা সামনের দিকে এগিয়েছে এবং এই যে অল মেন ক্রিয়েটেড ইকুয়াল এই ভিশনের ভিত্তিতে আরো সামনে এগিয়ে যাওয়ার অনেক বিষয়গুলো নিষ্পত্তি করা সম্ভব হবে যদি এই মূল্যবোধ ধারণ করা হয়। একইভাবে এটাও আমাদের বুঝতে হবে যে যেই মূল্যবোধটা সেখানে ছিল অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, এখানে কিন্তু শুধু আমেরিকান পিপল বা আমেরিকান ইয়ের কথা বলা হয় নাই, এটা দর্শনের দিক থেকে সব মানুষের ব্যাপারে,
সর্বকালের সকল মানুষের জন্য, জি
রাইট, মানুষ হিসেবে সব মানুষকে যেন আমরা সম্মান দেখাতে পারি, তাদের জীবন যেন স্যাক্রোস্যাঙ্ক্ট হয়, পবিত্র হয় এবং আমরা তার উপর কোনো আঘাত না হানি, মর্যাদা দেই,
এটাই হলো আমেরিকান মূল্যবোধ, জি
রাইট, থাকার কথা। তবে এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে একদিকে যেমন আমেরিকা একসময় আইসোলেশনিস্ট ছিল এবং বিশ্বের বিভিন্ন দিকে খুব একটা মাথা গলাতো না, নিজেদের বিষয় নিয়ে থাকতো, পরবর্তীতে কিন্তু এটা পরিবর্তিত হয়ে গিয়ে মানে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে তার যে ধরনের ইন্টারভেনশন এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে যে এগুলো আসলে যে মূল যে দর্শনটা ছিল সেই দর্শনের প্রতিফলন হচ্ছে কিনা সে বিষয়টা একটু দেখার রাখে। কিন্তু তারপরে এটা বাস্তবতা যে এই বর্তমান আধুনিক মানে আধুনিক প্রেক্ষাপটে যে মেল্টিং পটের যে ধারণা আমেরিকা তার একটা প্রজ্জ্বল দৃষ্টান্ত এবং এই প্রজ্জ্বল দৃষ্টান্তের ধারাবাহিকতা তারা বজায় রাখবে এবং অন্যদেরকেও তারা অনুপ্রেরণা দেখাবে এটাই বিশ্ব আশা করে।
জি, আমাদের একজন শ্রোতা লাইনে আছেন চট্টগ্রাম থেকে, লিয়াকত আলী, ভাই লিয়াকত আলী, আচ্ছা তো না আমরা যেটা বলতে চাইছি আর কি যেটা সেটা হচ্ছে যে এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, গণতন্ত্র বিভিন্ন সময়ে বিভিন্ন কালে বিভিন্ন পরিস্থিতিতে কখনো কখনো এই গণতন্ত্র হোঁচট খেয়েছে বলে মনে হয় কারো কারো কাছে, কিন্তু এটাই তো গণতন্ত্রের সত্যিকার চেহারা যে হ্যাঁ হোঁচট খাবে কিন্তু আবার সামলে উঠবে, আবার সামলে উঠে আবার দৃপ্ত পদক্ষেপে সামনের পানি এগিয়ে যাবে, সেটাই তো গণতন্ত্র। তো যেমন ঠিক না বলছিলাম যে আমাদের একজন শ্রোতা চট্টগ্রাম থেকে অংশ নিচ্ছেন, লিয়াকত আলী, হ্যাঁ ভাই লিয়াকত আলী, জি জি ইসলাম আলাইকুম, জি ভাই বলুন, হ্যাঁ হ্যালো লিয়াকত আলী, হ্যালো লিয়াকত আলী লাইনে আছেন, জি বলুন, জি
আসসালামু
আলাইকুম, জি
চট্টগ্রাম থেকে লিয়াকত আলী বলছি,
জি জি বলুন বলুন,
আমেরিকা যে মূল্যবোধ প্রতিষ্ঠা হয়েছে, যে প্রতিষ্ঠা নিয়ে যে মূল্যবোধ নিয়ে আমেরিকা প্রতিষ্ঠা হয়েছে,
জি
আজ 2018 সালে,
জি
যে এখন 2018 সালে আসে যে আমাদের আগের যে মূল্যবোধ গণতান্ত্রিক মানুষের মূল্যবোধকে নিয়ে প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠা কি আজও অবধি বহাল আছে না তার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, আমি আজকে ডিসকাশন করতে
জি লিয়াকত আলী, আমি কিন্তু একটু আগে এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা একটা সংস্কারপন্থী প্রক্রিয়া, যে সংস্কার যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে খোল নলচে পাল্টায় এবং এই খোল নলচে পাল্টাতেই এগিয়ে চলে জনগণের সমর্থন পুষ্ট হয়ে, সেটাই গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়া। তো প্রফেসর জিল্লুর রহমান খান আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন, উনি যেমন বহু বছর যাবৎ ছাত্রদের সামনে এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, প্রফেসর জিল্লুর রহমান খান।
আচ্ছা শোনেন,
জি
আপনারা কনস্টিটিউশনটা একটু দেখে নেবেন।
জি,
এটার এই যে কনস্টিটিউশন যা করলো, করেই তারা ভাবছে যে দেখেন কিছুটা,
মানে আপনি ওই কনস্টিটিউশনের কথা বলছেন যেটা কন্টিনেন্টাল কংগ্রেস পাস করেছিল?
জি, ওই কনস্টিটিউশন কিরকম ভাবে আগে দেখছেন, তারপরে মানে 1787-88-89 ওরা কমপ্লিট করলো যে যেটা আমরা কনস্টিটিউশন দেখছি আজকের কনস্টিটিউশন।
জি জি,
কিন্তু এটা কমপ্লিট করার পরেও তারপরের বছরই, বুঝতে পারছেন, দুই এক বছরের মধ্যেই তারা 10টা অ্যামেন্ডমেন্ট,
জি সংশোধনী এলো, জি
10টা অ্যামেন্ডমেন্ট, বুঝতে পারছেন।
জি জি,
তো এই প্রথম অ্যামেন্ডমেন্টটা দেখেন, সেতে কংগ্রেস মানে আইন করবে সমস্ত যে ধর্মগুলোর শ্রদ্ধা করতে হবে, আর মানে যাদের যা ফ্রি স্পিচ যেটা বলি সেটা কেউ, যা
বাক স্বাধীনতা, জি
বাক স্বাধীনতা করতে পারে,
এবং সকল ধর্মের প্রতি যে সমান অধিকার, জি
এই জিনিসটা একার প্রথমটাই এটা করে দিল।
জি,
কিন্তু দ্বিতীয়টা একটু খাপলা হয়ে গেল। দ্বিতীয়টা, দ্বিতীয়টা হচ্ছে ওই সিভিল ওয়ারের সময় আপনার এটা এটা দ্বিতীয়টা সাংঘাতিক ভাবে করেছে, এই ওয়েল রেগুলেটেড মিলিশিয়া বিং নেসেসারি টু দ্য সিকিউরিটি অফ এ ফ্রি স্টেট, দ্য রাইট অফ দ্য পিপল টু কিপ অ্যান্ড বিয়ার আর্ম শ্যাল নট বি ইনফ্রিঞ্জ, এটা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। তার মানে হচ্ছে আপনি বন্দুক টন্দুক যা পারবেন যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন, আপনি ওই এখন নতুন আইন করেছে 21 বছরের কমে ও বন্দুক কিনতে পারবে না, কিন্তু আপনার বন্দুক টন্দুক রাখতে পারেন। এবং মাঝে মাঝে যখন মানুষের অনেক রকম চিন্তাধারা, মানুষ তো আমরা, মানুষের অনেক রকম চিন্তাধারা হয়, অনেক সময় অনেক দিকে কমে যায়, তখন হুট করে একজন এই বন্দুকটা নিয়ে চলে গেল, চলে গেলে স্কুলে, ওই কাছাকাছি স্কুল আছে, স্কুলে গিয়ে কয়েকজন মেরে ফেলো। এই আমেরিকায় যে এগুলো হচ্ছে, এই প্রত্যেকটা মাসেই একটা দুটো করে এরকম কাজ হচ্ছে। তো এখন আমাদের একটা কর্তব্য আছে এখানে, যে এর একটা অ্যামেন্ডমেন্ট করা দরকার, যে ব্যাকগ্রাউন্ড চেকটা খুবই দরকার, যে তার কোনো সাইকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে সে গান অন করতে পারবে না। এইটা একটা বিরাট জিনিস, এবং এই জিনিসটা এখনো করতে পারেনি, এবং ব্যাকগ্রাউন্ড চেকটা খুবই দরকার, এবং ওই ইন্টারনেটে গিয়ে আপনার বন্দুক কিনে নিয়ে আসাও করতে পারবে না। যে এগুলো কতগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সটা আমি যে বলেছি, এটা কিন্তু এটা প্রযোজ্য, এখানেও এটা প্রযোজ্য, চেকস অ্যান্ড ব্যালেন্সটা। এটা না হলে এই আপনার আমেরিকান টেরোরিজম, এটা তো আমেরিকান টেরোরিজম, লোকে বলে অন্যান্য দেশে ইসলামিক টেরোরিজম ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু আমেরিকান টেরোরিজম কথা কেউ বলে না। এইখানে হচ্ছে এই সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা যদি আমরা এইটা অ্যামেন্ড না করতে পারি, তাহলে এই আমেরিকান টেরোরিজমটা আরও এগিয়ে যাবে। এই প্রত্যেক দিনই আপনি শুনছেন, আজকেও কি হচ্ছে আমি জানি না, প্রত্যেক দিনই একটা না একটা মানুষ মারা যাচ্ছে এই এই সেকেন্ড অ্যামেন্ডমেন্টের জন্য, বুঝতে পারছেন।
জি, আমরা প্রায় সময় বলতে শুনি অনেককেই যে আমি আমার এই দেশের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য কতখানি গর্ব অনুভব করি। সর্বসাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে যে বিপুল সংখ্যক লোক বলছে যে না, আমি গর্ব অনুভব করি না, আবার কিছু সংখ্যক লোক এটাও বলছে যে হ্যাঁ, আমি আমার এই দেশের জন্য, আমেরিকার জন্য, আমি যে দেশে আমি বাস করি, যে দেশের নাগরিক আমি, সে দেশের জন্য আমি আই এম প্রাউড অফ দিস কান্ট্রি। তো এই যে ফারাক, এটা এই জন্যে যে অনেক সময় গণতান্ত্রিক প্রক্রিয়া হোঁচট খায়, গণতান্ত্রিক প্রক্রিয়া বিভ্রান্ত হয়, গণতন্ত্রে এটা আছে, গ্রথিত আছে, প্রথিত আছে, কিন্তু সেই একই সঙ্গে যেমন প্রফেসর জিল্লুর রহমান খান বললেন সংবিধান সংশোধনীর কথা, এই যে সংশোধনী যুক্তরাষ্ট্রের সংবিধানে একটা গোষ্ঠী বা একটা সম্প্রদায় বা একটা বাহিনী বা বিশেষ একটি রাজনৈতিক দল ইচ্ছে করলো একটা সংবিধানে সংশোধনী নিয়ে এসে পাশ করিয়ে দিল, আমেরিকাতে সেটা সম্ভব না। আমেরিকার যে 50টি অঙ্গরাজ্য আছে, এই 50টি অঙ্গরাজ্যের প্রত্যেকটি অঙ্গরাজ্যকে সম্মতি দিতে হবে একটা সংশোধনীর ব্যাপারে, তবেই একটা সংশোধনী সংবিধানে সন্নিবেশিত হবে, তার আগে সংশোধনী সন্নিবেশিত হয় না। তো সেই জন্যে আমরা বলি যে আমেরিকার কনস্টিটিউশনে যে দেশটার ব্যবস্থা দিয়ে সব কিছু যে সুরক্ষিত করা হয়েছে, যেমন বিচার বিভাগ সুপ্রিম কোর্টের মাধ্যমে যেটা নিয়ন্ত্রিত হয়, যেটা কংগ্রেস যারা আইন প্রণয়ন করেন এবং হোয়াইট হাউস থেকে প্রশাসনিক কার্যাবলী যেরকম চালানো হয়, এইখানে এই যে ব্যালেন্স, ব্যালেন্স অফ পাওয়ার যেটা প্রফেসর জিল্লুর রহমান খান বারবার উল্লেখ করলেন, এখানে সব কিছু স্থির করা রয়েছে, যে কারণে এই কখনো কখনো কোনো একটি বিশেষ গোষ্ঠী, কোনো একটি বিশেষ সম্প্রদায় হতাশ হয়, নিরাশ হয়, কিন্তু তারপরেই আবার একটু চিন্তাভাবনা করে দেখতে পায় যে না, এ দেশে অধিকার সুরক্ষিত করা রয়েছে সংবিধানে, সব কিছু আবার ঠিক হয়ে যাবে, সব কিছু আবার সুষ্ঠুভাবে সামনের প্রাণে এগিয়ে চলবে। তো ডক্টর ফারুক, কি মনে করেন আপনি?
হ্যাঁ, এই বিষয়টাই আমি উল্লেখ করেছিলাম যে এখানে এমন এক ডাইনামিক গতিশীলতা আছে যে অনেক বিষয়ে বিভিন্ন সময়ে সাংঘর্ষিক বলে মনে হলেও বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে সোসাইটি এগিয়ে চলছে। তবে কতগুলো বিষয়ে যেহেতু আমেরিকা একটা পরাশক্তি, শুধু একটা পরাশক্তি নয়, এখন অন্যতম পরাশক্তি, এখানে কিছু কিছু বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন রয়েছে। প্রথমত হচ্ছে যে যে সিস্টেমটা ফাউন্ডিং ফাদারসরা প্রতিষ্ঠা করেছেন এবং তাদের যে দর্শনটা ছিল, তার প্রেক্ষাপটে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, তার প্রতিফলন যেন হয় এই সিস্টেমের মাধ্যমে, এটা তারা চেয়েছেন। কিন্তু এখানে অনেক পর্যবেক্ষকরাই, গবেষকরা এটা এখন দৃষ্টি আকর্ষণ করছেন যে এখানে বিভিন্ন লবিরা এই সিস্টেমকে যেভাবে প্রভাবিত করে তাদের নিজস্ব আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য, সেখানে সামগ্রিকভাবে যে জনসাধারণ তাদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে এখানে একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এবং তারা সম্ভবত এই সমস্ত ক্ষেত্রে বিশেষভাবে হতাশ হচ্ছেন বা হতাশ হওয়ার আরো সুযোগ সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে যে বিষয়টা আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল, অর্থনৈতিক দিক থেকে আসলে আমেরিকা একটা ঔপনিবেশিক শক্তি থেকে শুরু করে যেই পর্যায়ে তারা উন্নত হয়েছে এ ব্যাপারে আমাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু একই সাথে এ ব্যাপারেও অর্থনীতিবিদরা এবং পর্যবেক্ষকরা দৃষ্টি আকর্ষণ করছেন যে মানে আমেরিকার বর্তমান পর্যায়ে যেভাবে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হচ্ছে, যেমন গত 2008 সালের এই বিশেষ ক্রাইসিসের পরে যে রিকভারিটা হলো, সেখানে প্রায় মোর দ্যান 90% অফ দ্য বেনিফিট এটা শুধু টপ 1% অফ দ্য পিপল তাদের হাতে পৌঁছেছে, এটা অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। তো সামনে এগিয়ে যাওয়ার জন্য এই গতিশীল ব্যবস্থার মধ্যেই এই বিষয়গুলো দৃষ্টিপাত করতে হবে, এগুলো নজর দিতে হবে, এবং এগুলো যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায় তাহলে যেই ব্যবস্থার মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স রয়েছে এবং পরিবর্তনের একটা ধারাবাহিকতা আছে, প্রক্রিয়া আছে, যেখানে সাংঘর্ষিকভাবে না গিয়ে কনস্টিটিউশনাল মিন্সের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলো নিরসন হয়, এই ধারাবাহিকতাটা বজায় থাকতে হবে। তবে এক পর্যায়ে এক্সট্রিমিজমগুলো ডেভেলপ করলে অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে, তাহলে দেখা যাবে যে মানুষকে যেমন একসঙ্গে এনে সম্মিলিতভাবে সিদ্ধান্ত সামনে নিয়ে সামনে এগুনো, এগুলোর পরিবর্তে এখন দেখা যাচ্ছে যে ডিভিশনটা কিন্তু আর একটু প্রকট হয়ে যাচ্ছে, এবং এই ডিভিশনটা থাকবে গণতন্ত্রে, কিন্তু এটা যদি আনম্যানেজেবল হয়ে যায় তাহলে এটা আর একটা নতুন চ্যালেঞ্জ সামনে থাকবে।
জি, আমরা জানি যে ইতিহাস থেকে আমরা দেখেছি যে এই আমেরিকার বুকে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন এবং তার সাহিত্যকর্ম নিয়ে, তার কাব্য সাহিত্য নিয়ে, তার গীতাঞ্জলি নিয়ে এখানে আমেরিকার বিভিন্ন মহলে, বিদগ্ধ মহলে, কাব্যরসিক মহলে, সাহিত্যিকদের মহলে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হয়েছে। এই আমেরিকার বুকে স্বামী বিবেকানন্দ এসে শিকাগোর সমাবেশে মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা বলে সম্বোধন করে বক্তৃতা দিয়ে গেছেন, এই আমেরিকা প্রফেসর ইউনুসকে বৈশ্বিক যে অভিনন্দন জানিয়েছে, যে স্বীকৃতি জানিয়েছে বারবার, এখনও প্রফেসর ইউনুসের বিভিন্ন প্রকল্প এ দেশে কার্যকর রয়েছে, তা থেকেই আমরা বুঝতে পারি খুব সহজে যে এ দেশ সবার দেশ, সর্বধর্ম সম্প্রদায়ের দেশ। তো এ নিয়েই আমরা আলোচনা করছি। এই মুহূর্তে আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে রয়েছেন নূরে আলম সিদ্দিকি নূর দিনাজপুর থেকে। জি ভাই, নূরে আলম সিদ্দিকি,
ধন্যবাদ আমাকে এই একটা সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য সরকার কবিরুদ্দিন ভাইকে। তো আমার জানতে চাওয়া সেটা হচ্ছে, প্রত্যেকটা দেশ একটা বিশেষ লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে বা একটা ইস্যু নিয়ে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, সে দেশের সব শ্রেণীর মানুষেরাই কিন্তু ওই বলতে গেলে এটার জন্য যুদ্ধ করে, কোনো পরিশ্রম করে। যেমন বাংলাদেশেও শিক্ষা, স্বাস্থ্য বা মানুষের অধিকার, বাঁচা অধিকার নিয়েও দেশটাকে স্বাধীন করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আমাদের আগের প্রজন্মরা। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশ এই যে 45 বছর পরেও, দেশ স্বাধীনতার পরেও স্বাধীন হয়নি, অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমেরিকা যে এই যে স্বাধীন হয়েছে, অনেক বছর হয়ে গেছে, বাংলাদেশের অনেক আগে স্বাধীন হয়েছে, কিন্তু যে ইস্যু বা লক্ষ্যকে নিয়ে তারা এই স্বাধীনতা যুদ্ধ করেছিল বা আন্দোলন করেছিল, সেই লক্ষ্যে তারা এখনো পৌঁছতে পারছে কিনা। যেমন আমি কিছুদিন আগে তোমার বন্ধু যুদ্ধ হয়েছে বা হামলা হয়েছে, অনেক স্কুলে হামলা এখনো হয়, হ্যাঁ, সন্ত্রাসী কার্যক্রমও ওই দেশে এখনো হয়। তাহলে কি স্বাধীনতা এখনো পায়নি আমেরিকা?
জি, আপনি আপনি যে বক্তব্য দিলেন তার বহুলাংশের সঙ্গেই আমি সহমত পোষণ করলেও আপনার বক্তব্যের একটি অংশের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আপনি এক পর্যায়ে বলেছেন বাংলাদেশ এখনও স্বাধীন হয়নি। না, আমি আপনার সঙ্গে একমত নই মোটেই। বাংলাদেশ অবশ্যই স্বাধীন, তেঁতুলিয়া থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড আমাদের প্রিয় বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম, কোনো সন্দেহ নেই। জি জি জি, হ্যাঁ, তো আপনি যে, হ্যাঁ, আপনি যে মূল্যবোধের কথা বললেন, হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে, মানবাধিকার বঞ্চিত, লুণ্ঠিত বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠীর মধ্যে হতে দেখেছি আমরা ইতিহাসে। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমরা সমাপনী বক্তব্যের জন্য যাচ্ছি প্রথমে প্রফেসর জিল্লুর রহমান খানের কাছে এবং তারপর প্রফেসর ওমর ফারুকের কাছে যাব। প্রফেসর জিল্লুর রহমান খান, আপনার সমাপনী বক্তব্য।
আমার সমাপনী শোনেন, এই যে রোমানরা যখন জুলিয়াস সিজারকে মেরে ফেলল, তখন ব্রুটাস ইয়ে করছে আপনার যে শেক্সপিয়ারের
দাও ব্রুটাস,
হ্যাঁ
দাও ব্রুটাস,
not that I love Caesar less,
জি,
but I love Rome more. এই হচ্ছে আমার এই নেতা নেত্রীরা অনেক কিছু করে, দেশকে যদি আমরা ভালোবাসি তাহলে একটা বিরাট একটা এই ব্যাপারে আর কোনো মানে দ্বিধা থাকবে না, কারো এগিয়ে যাবে, দেশটা ভালোবাসে এবং আমরা আমেরিকায় যারা আছে তারা দেশটাকে ভালোবাসে, আর বাংলাদেশে যারা আছেন
তারাও দেশকে ভালোবাসেন।
বুঝতে পারছেন?
কিন্তু তারপরেও আমরা মাঝে মধ্যে শুনি ইউটিউব রোটাস,
এটা পৃথিবীর সব দেশেই আছে। এই শুনুন, এই আমেরিকার 10th আপনার যে অ্যামেন্ডমেন্টটা, এইটা 27th অ্যামেন্ডমেন্টটা 1992 এরা করলো, বুঝলেন? এই যে মানুষকে বলেছে, দেখো তোমরা, আমরা ইলেক্ট করেছি তোমাদের, তোমরা সেনেটর হয়েছ, রিপ্রেজেন্টেটিভ হয়েছ বড় বড়, কিন্তু তোমাদের অনেক ইনফ্লুয়েন্স, ওই তোমাদের ইনফ্লুয়েন্স খাটিয়ে তোমরা নিজের ওই রেমুনারেশনটা বাড়াতে পারবে না।
আমরা ডক্টর ওমর ফারুকের কাছে যাচ্ছি। ডক্টর ওমর ফারুক, আই এম সরি, 30 সেকেন্ডে আপনার সমাপনী বক্তব্য। আমাদের টাইম নাই,
মানে এই স্বাধীনতা দিবসে মানুষের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, তার যে চাহিদা, তার যে স্বপ্ন, এটা শুধু আমেরিকার নয়, সারা বিশ্বের মানুষেরই
অবশ্যই।
এবং যেই ভিশন নিয়ে ফাউন্ডিং ফাদাররা আমেরিকার যে দূরদর্শন দিয়েছিলেন এখনো সেটা প্রযোজ্য, অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, এটা দুনিয়ার সব মানুষেরই এই চেতনা ধারণ করা উচিত, এবং আমেরিকা একটি পরাশক্তি হিসেবে, একটি শক্তিশালী দেশ হিসেবে, একটা অর্থনৈতিক মহাশক্তি হিসেবে সারা দুনিয়ার মানুষের যে স্বাধীনতার চেতনা এবং তাদের যে আকাঙ্ক্ষা তার পাশে যেন তারা থাকে, এর বিপরীতে যেন না দাঁড়ায়, যা অর্জন সেটার জন্য যেন গৌরব হয় কিন্তু অহংকার না হয়, সেটার জন্য যেন মানুষের সঙ্গে সম্পৃক্তি বাড়ে, সেখানে যেন বিভেদ বিভাজন স্বৈরাচার আধিপত্যবাদ সেগুলোই যেন পরিণত।
এটাই এটাই আমাদের কামনা, এটাই আজকের প্রত্যাশা। ভয়েস অফ আমেরিকার তরফ থেকে আমাদের শ্রোতাদের সবাইকে আজকের এই 4ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় চাইছি। ধন্যবাদ অতিথি উত্তরদাতা প্রফেসর জিল্লুর রহমান খান, ডক্টর ওমর ফারুক, আপনাদেরকে আজ এ পর্যন্তই সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ।
আপনাকেও ধন্যবাদ, আপনি হচ্ছেন ধন্যবাদ লেজেন্ডারি একটা ফিগার আপনি।
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।
এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের
আলোচনা,
হ্যালো ওয়াশিংটনের আলোচনা,
খুব খুব সুন্দর আলোচনা।
আমাদের দর্শক যারা, শ্রোতা যারা শুনছিলেন তারা কিন্তু খুব প্রশংসা করছেন আজকের আলোচনার।
হ্যাঁ, শ্রোতাদের সঙ্গে আমাদের সহমত প্রতিফলিত হয়েছে আজকের অনুষ্ঠানে। তো আজকে তো আর এখন কথা বাড়ানো যাবে না,
শেগুফতানা সিন
চলে এসেছেন
সংক্ষিপ্ত
সংবাদ শোনাবেন। হ্যাঁ,
অনেক ধন্যবাদ আপনাকে আজকে, শেগুফতানা সিন কুইন চলে এসেছেন আজকের সংক্ষিপ্ত সংবাদ নিয়ে। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ তার কাছে।
ধন্যবাদ। আজ বুধবার যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আমেরিকানরা ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের 242তম বার্ষিকী উদযাপন করছে। দেশের সর্বত্র লোকজন বনভোজন, প্যারেড এবং আতশবাজির প্রদর্শনী উপভোগ করছে। হোয়াইট হাউস এ সামরিক পরিবারদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প বনভোজনের আয়োজন করেছেন। সবশেষে ঠিক সূর্যাস্তের পর আজ অনুষ্ঠিত হবে আতশবাজির প্রদর্শনী। গত মাসে পবিত্র ঈদের সময় আফগানিস্তানে যে সংক্ষিপ্ত অস্ত্রবিরতি হয়, সে সময় শান্তি আলোচনা চালানোর যে প্রচেষ্টা শুরু হয়, যুক্তরাষ্ট্র তার সুযোগ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এএফপি সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশীয় ব্যুরোর প্রধান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস কাবুলে সাংবাদিকদের বলেন যে রাজনৈতিক সমাধান অর্জনের লক্ষ্যে পুনরায় চেষ্টা চালানোর জন্য সবার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। পোল্যান্ডের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মালগোর্জাটা গার্সফোর্ড নতুন আইন উপেক্ষা করে বুধবার দপ্তরে উপস্থিত হন। ওই নতুন আইন অনুসারে তিনি অবসর নিতে বাধ্য। ওয়ারসতে সুপ্রিম কোর্ট ভবনের বাইরে সমবেত প্রতিবাদকারীদের ধন্যবাদ জানান গার্সডর্ফা। তিনি বলেন, আইনের শাসন সুরক্ষার জন্য তিনি কাজে গেছেন। প্রায় দু সপ্তাহ ধরে থাইল্যান্ডের পানি ভর্তি একটি গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দলটিকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে। থাই ডুবুরি দল নিরাপদে বের করে আনার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন একটি ভিডিওতে দেখা যায় ডুবুরিদের দেওয়া অ্যালুমিনিয়াম ফয়েলের কম্বল ছেলেরা গায়ে জড়িয়ে রেখেছে এবং থাই রীতি অনুসারে হাত জোর করে অভিবাদন জানিয়েছে। চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জিটিইকে যুক্তরাষ্ট্রে পুনরায় ব্যবসা করার অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের পক্ষ থেকে আজকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে সবাইকে বিদায়, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, আমাদের প্রকৌশলী ছিলেন আজকে জোগেল, এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমাদের সবার পক্ষ থেকে আবার বিদায় নিয়ে সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.